ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি জাস বেন হিউসন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, করোনা সংক্রমণের কারণে সাময়িকভাবে তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে চলেছেন। সোমবার সন্ধ্যায় টুইটার মারফতে তিনি বলেন, এই মহামারীর হামলা অদৃশ্য এক শত্রুর কাছ থেকে পাওয়া। তিনি বলেন, আমেরিকার জনগণের চাকরি রক্ষার এখন প্রয়োজন দেখা দিয়েছে। এ ব্যাপারে নির্বাহী আদেশ বলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন। মার্চ মাসে ট্রাম্প প্রশাসন মেক্সিকো ও ক্যানাডার সীমান্ত দিয়ে প্রয়োজনীয় নয় এমন ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়াও যেসব বিদেশি নাগরিক চীন, ইরান ও ইউরোপের কয়েকটি দেশে ১৪ দিনের বেশি অবস্থান করেছেন, যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। উত্তর কোরীয় নেতা কিম জং উন গুরুতরভাবে অসুস্থ, যুক্তরাষ্ট্র সেই গোয়েন্দা তথ্যের উপর গভীর নজর রাখছে। ১৫ এপ্রিল তার দাদার জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ না দেওয়াতে তার স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে জানান, তার স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ বিশ্বাসযোগ্য, তবে তিনি কতটা অসুস্থ তা নিরূপণ করা যায়নি। দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদপত্র দি ডেইলি এনকে জানায় যে ১২ এপ্রিল তাকে হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়। অতিরিক্ত ধূমপান, মেয়েদের আধিক্য এবং অতিরিক্ত চাপের জন্য তাকে এই চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসা শেষে তিনি হিয়ংসাং কাউন্টি ভিলাতে বিশ্রামে রয়েছেন। কিম জং উনকে তার দেশবাসী বলতে গেলে ঈশ্বর বলেই ভাবেন, তাই তার স্বাস্থ্য সম্পর্কিত কোনো খবর কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে সে দেশের সরকার। যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ফাউচি সোমবার প্রতিবাদকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ভাইরাসকে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘরে থাকবার নির্দেশ অমান্য করলে দেশের অর্থনৈতিক পুনরুত্থান ঘটবে না। কয়েকটি রাজ্যে গভর্নরদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সেখানে বের করা হয়। অনেক প্রতিবাদকারী ফায়ার ফাউচি বলে স্লোগান তোলে। ডক্টর ফাউচি তড়িঘড়ি করে দেশের কর্মতৎপরতা শুরু করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছিলেন। মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে জানান, কুয়েত থেকে ফেরত পাঠানো ৩৩৭ জনকে নিয়ে প্রথম ফ্লাইটটি আগামী সপ্তাহে ঢাকায় এসে পৌঁছাবে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সেখানে থাকা অবৈধ বাংলাদেশি শ্রমিকদের শীঘ্রই দেশে ফেরত পাঠাতে শুরু করতে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়ে বলেছেন, এ সপ্তাহেই নিজ খরচে প্রায় ৩৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কুয়েত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, কাতার, ওমান, সৌদি আরব, আরব আমিরাত এবং মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু সংখ্যক অবৈধ বাংলাদেশি শ্রমিককে তারা ফেরত পাঠাবে। তবে সূত্রগুলো এ সকল দেশ থেকে কত সংখ্যক শ্রমিককে ফেরত পাঠানো হবে তা জানাতে পারেনি। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন, এ সকল প্রবাসী বাংলাদেশিদের ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে এবং ওই সকল দেশ আশ্বস্ত করেছে করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাঠানো হবে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যারা ফিরে আসছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করে নিজ বাড়ি ঘরে পাঠানো হবে। এদিকে ভারতের কেরালা রাজ্যের চেন্নাই থেকে মঙ্গলবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে আরো ১৬৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল সোমবারও ১৬৪ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরে আসেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের লকডাউনের কারণে সেদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ২৫শে এপ্রিল পর্যন্ত কলকাতা এবং চেন্নাইতে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে রাজধানীর শাহজাহানপুরের একটি বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা 300 করোনা পরীক্ষার কিট উদ্ধার করেছে। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের একটি ভ্রাম্যমান আদালত। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, কতগুলো দেশ ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করলেও এই মহামারীর অবসান কিন্তু ঘটেনি। সংস্থার প্রধান ডক্টর গেব্রিয়েসাস বলেন, আমাদের সামনে ভয়ঙ্কর একটা সময় রয়েছে। এটা এমন এক সংক্রমণ যা এখনও আমাদের অনেকের কাছেই অজানা, তাই আমাদের প্রয়াস থাকবে বিরল এই ভাইরাসকে প্রতিহত করা। তিনি এই সংক্রমণকে 1918 সালের স্প্যানিশ ফ্লুর সঙ্গে তুলনা করেন, যে ফ্লু ভাইরাস 1 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। আমার আশা, সেরকম পরিস্থিতি আমাদের দেখতে হবে না, কারণ এখন রয়েছে আমাদের কাছে তা প্রতিহত করার উন্নত প্রযুক্তি। জার্মানিতে 4 সপ্তাহের শাটডাউন পরে ছোট ছোট দোকানপাট খুলতে শুরু করেছে, তবে অবশ্যই সামাজিক দূরত্বের বাধানিষেধ মেনেই। চ্যান্সেলর মার্কেল হুঁশিয়ার করে দিয়েছেন যে এই ভাইরাস যদি পুনরায় ফিরে আসে, তবে নতুন সব নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তিনি জনগণকে সজাগ এবং পরিচ্ছন্ন থাকবার আবেদন জানিয়েছেন। সার্বিয়াতে কর্তৃপক্ষ কঠিন সব নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেখানে উন্মুক্ত বাজার খোলা রয়েছে, গাড়ি সারাবার এবং ড্রাই ক্লিনিং এর মতো প্রতিষ্ঠান স্বাভাবিক কর্মতৎপরতা শুরু করেছে। সেখানে নিষেধাজ্ঞা এতটাই কঠোর যে 65 বছরের ঊর্ধ্বে যারা, তাদের সপ্তাহে মাত্র 3 দিন বাইরে হাঁটার অনুমতি দেয়া হয়েছে। কিরগিজস্তান যখন সংক্রমণের বিরুদ্ধে লড়ছে, সেদেশের সরকার সংবাদ মাধ্যমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বহু দেশই সংবাদ মাধ্যমকে কোয়ারেন্টিনের বাইরে রেখেছে এবং অত্যাবশ্যকীয় সেবা বলে সেখানে তাকে স্বীকৃতি দেয়া হয়। তবে কিরগিজস্তানের বহু সাংবাদিককে ঘরে থাকতে চাপ দেয়া হচ্ছে বলে তারা জানান। কর্তৃপক্ষ টেলিভিশনের ক্রুদের মাঠ পর্যায়ে কাজ করার অনুমতি দিয়েছে, তবে বেশিরভাগ সাংবাদিকের ভ্রমণে বাধা দেয়া হয়েছে এবং কোয়ারেন্টিনভুক্ত এলাকায় তাদের কোনো ইন্টারভিউ নিতে দেয়া হচ্ছে না। তেলের দাম ঐতিহাসিক পতনের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দিস ইজ গ্রেট টাইম টু বাই, অর্থাৎ তেল কেনার এটাই উপযুক্ত সময়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কৌশলগত তেলের ভাণ্ডার গড়তে আমরা 75 মিলিয়ন ব্যারেল কিনে রাখতে পারি। যদি তেলের মূল্য এমনি প্রায় শূন্যের কোঠায় গিয়ে দাঁড়ায়, তবে যতটুকুই আমরা পাব তা আমরা নিতে চাই। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে অন্যান্য খবর। ইসরায়েলে পরপর 3টি ব্যর্থ নির্বাচন, দুর্নীতির কারণে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার অভিযোগ এবং তারপর সংক্রমণের ভীতি, এই সবকিছু ফেলে রেখে নির্বাচনে প্রধানমন্ত্রীর তীব্র প্রতিদ্বন্দ্বী জেনারেল বেনি গান্স সোমবার এক ঐক্য সরকার গঠনে সম্মত হয়েছেন। লিকুড পার্টির প্রধান নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন। অন্যদিকে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্স প্রতিরক্ষামন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। 18 মাস পরে বেনি গান্স প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হবেন। গান্সের সমর্থকেরা ঐক্য সরকার গঠনে তার সম্মত হওয়াতে হতবাক এবং মনক্ষুণ্ণ হয়েছেন। এমনকি এর বিরোধিতা করে তারা প্রতিবাদ মিছিলে যোগ দেন। নতুন কতগুলি সংক্রমণ ঘটার পর দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা সতর্কতার পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট মুন জাই ইন বলেন, শেষ রোগীটি সুস্থ না হওয়া অব্দি আমাদের সজাগ থাকতে হবে। ব্রিটেনের কর্তৃপক্ষ জানান, 7 মে লকডাউন শিথিল করার পরেও পাব এবং রেস্তোরাঁগুলি বন্ধ রাখা হবে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগুয়া বলেছেন, দেশের খনি শিল্প এবং ফ্যাক্টরি পুনরায় খুলে দেওয়া হবে, তবে সার্বিক লকডাউন আরও 2 সপ্তাহ বাড়ানো হচ্ছে। দক্ষিণ সুদানের বিরোধী দলের বহু নেতা প্রেসিডেন্ট সালভাকিয়ারের ক্ষমতাসীন পার্টিতে যোগ দিচ্ছেন বলে খবরে প্রকাশ। গত সপ্তাহে রাজধানী জুবায় সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট ইন অপোজিশনের নেতা ডাক দুব বিচিয়ক তার শত শত সমর্থক সহ বিরোধী নেতা রাইক মাসারের দল ত্যাগ করার কথা ঘোষণা করেন। দক্ষিণ সুদানের অন্তর্বর্তীকালীন সরকারে রাইক মাসারের স্ত্রী অ্যাঞ্জেলিনা টেনিকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ করার পর দলত্যাগের ঘটনা সেখানে বৃদ্ধি পায়। বিশ্ব যখন স্তব্ধ, করোনা মহামারী যখন মানুষের কর্মচাঞ্চল্য কেড়ে নিয়েছে, দীর্ঘায়িত এই দুঃসময় একে অন্যের খবর জানতে, হতাশার মাঝে বৈচিত্র্য খুঁজতে, অনলাইনে লেখাপড়া, নাটক বা ছবি দেখতে, সব কিছুরই বাহন হয়ে উঠেছে এখন ইন্টারনেট পরিষেবা। ওয়েবের মাধ্যমে বিশ্বকে খোঁজা নিউ ইয়র্কের মেট্রোপলিটন অপেরা থেকে শুরু করে সিডনির বান্ডি বিচের দৃশ্য অবলোকন বা তাজমহলে ভার্চুয়াল ঘুরে বেড়ানো সবই এখন আমাদের এই দুঃসময় আনন্দের খোরাক হয়ে থাকবে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশে মাত্র 21টি জেলায় করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়, বাকি জেলাগুলো নেটওয়ার্কের বাইরে। জেলা রয়েছে 67টি। এর ফলে আসলে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানার সুযোগ কম। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, খুব দ্রুত তারা অন্য জেলাগুলোর সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবেন। যে সমস্ত জেলায় করোনা টেস্টের কোনো ব্যবস্থা নেই, সেসব জেলার লোকজন কিভাবে জানবেন তারা আক্রান্ত কিনা? স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, নিকটবর্তী কোনো জেলায় তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্য দপ্তরের একটি হটলাইন রয়েছে যেখানে এ পর্যন্ত 29 লাখেরও বেশি কল এসেছে। অভিযোগ রয়েছে, এই হটলাইন থেকে জনগণ কোনো সুফল পাচ্ছেন না। সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত দেশে 3382 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। এ নিয়ে সর্বমোট মারা গেলেন 110 জন। আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। করোনা যুদ্ধে স্বাস্থ্যকর্মীদের পরেই রয়েছেন পুলিশ। দিন রাত তারা জনগণের সেবায় নিয়োজিত। একদিকে করোনা মোকাবেলায় লকডাউন করতে ক্লান্ত, অন্যদিকে রয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। এই অবস্থায় পুলিশ সদস্যরা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 73 জন, কোয়ারেন্টিনে আছেন 423 জন। ঢাকার আশপাশের জেলাগুলোতে করোনা হানা দিয়েছে। নারায়ণগঞ্জ, গাজীপুরের পরে নরসিংদী ও কিশোরগঞ্জে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গাজীপুরে একদিনে 163 জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে 106 জনের মধ্যে। গাজীপুর জেলার সিভিল সার্জন মোহাম্মদ খায়রুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেছেন, আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। নরসিংদীতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 7 এপ্রিল নরসিংদীতে প্রথম করোনা রোগী শনাক্তের পর এ পর্যন্ত 150 ব্যক্তি আক্রান্ত হয়েছেন। IEDCR নরসিংদীকে করোনার নতুন হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। কিশোরগঞ্জ জেলায় এ পর্যন্ত 141 জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে, তাদের মধ্যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী 100। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের বৈষম্য চলবে না। ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এই অভিযোগ সত্য নয় বলে তিনি উল্লেখ করেন। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের টাকায় কেনা সরকারি ত্রাণ সরকারের লোকজন আত্মসাত করায় মানুষ বঞ্চিত হচ্ছে। ওদিকে করোনার প্রভাব পর্যালোচনা করতে ইসলামী সম্মেলন সংস্থার পররাষ্ট্রমন্ত্রীগণ আগামীকাল এক জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন। ভার্চুয়াল ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত শ্রমিকদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষার উপর বিশেষ জোর দেবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
করোনার মোকাবিলায় পশ্চিমবঙ্গ কিভাবে কাজ করছে, তাদের প্রস্তুতি কতখানি এবং কি কি ব্যাপারে তাদের সাহায্য করা যায়, এই সব খতিয়ে দেখতে কেন্দ্র থেকে 2টি বিশেষজ্ঞ দল গতকাল পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে। কিন্তু তখন থেকেই রাজ্য সরকারের সঙ্গে তাদের সংঘাত চরমে উঠেছে। গতকালই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তাকে না জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই প্রতিনিধি দল পাঠিয়েছে এবং ওই প্রতিনিধিরা কলকাতায় পৌঁছানোর 3 ঘন্টা পরে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে তারা এসে গিয়েছেন, এটা অন্যায়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ করে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন। আজ মঙ্গলবার রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন অভিযোগ করেন যে কেন্দ্র বেছে বেছে অবিজেপি রাজ্যগুলোতে এই প্রতিনিধি দল পাঠাচ্ছে, উদ্দেশ্য রাজ্যগুলোকে হেনস্থা করা। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের কোনো প্রতিনিধি দল যায়নি, অথচ করোনা কিন্তু সেই সব রাজ্য থাবা বসিয়েছে। সুতরাং এর পেছনে একটা চক্রান্তের সন্দেহ করছেন তৃণমূল নেতৃত্ব। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতা প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র আজ কলকাতায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে তারা গতকাল কলকাতায় এসে কয়েকটি জায়গা দেখলেও আজ তাদের একেবারে বেরোতে বারণ করা হয়েছে, হটস্পট এলাকাতেও যেতে দেওয়া হচ্ছে না। গতকাল তারা যেখানেই গিয়েছেন রাজ্য সরকারের তরফে কেউ না কেউ সঙ্গে ছিলেন। তিনি বলেন, আমরা কিন্তু সহযোগিতা করতে এসেছি, রাজ্যকে সাহায্য করতেই কেন্দ্র থেকে আমাদের পাঠানো হয়েছে। একইভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল অন্যান্য কয়েকটি রাজ্য গিয়েছে, কিন্তু অন্যান্য রাজ্যে তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ কোনো রকম সহযোগিতায় নারাজ, উপরন্তু প্রতিনিধিদের চলাফেরায় বাধা দিয়ে হচ্ছে বলে অপূর্ব চন্দ্রের অভিযোগ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষের রিপোর্ট।
18,500 ছাড়িয়ে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা 18,601। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,336 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 47 জনের, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 578। সুস্থ হয়ে উঠেছেন 3,252 জন। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 4,500 ছাড়িয়েছে, মোট আক্রান্ত 4,666। মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে এই মহারাষ্ট্রই, এখনো পর্যন্ত 232 জনের মৃত্যু হয়েছে এই রাজ্যে। মহারাষ্ট্রের পরই রয়েছে দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা 2,081, মৃত্যু হয়েছে 47 জনে। এরপরেই রয়েছে গুজরাট, সেখানে আক্রান্তের সংখ্যা 2,066, মৃত্যু হয়েছে 71 জনের। করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের পরে রয়েছে রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে 392 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 53 জন। যদিও রাজ্য সরকারের দেওয়া হিসেব অনুযায়ী এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 245 জন এবং মৃত্যু হয়েছে 12 জনের। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মহান সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যের বা সবরের পরীক্ষা নিয়ে থাকেন। সে ধৈর্য পরীক্ষার সময় হয়েছে। গণজমায়েতে নিষিদ্ধ করা হয়েছে আপনারই স্বার্থে। বিভিন্ন উপাসনালয় ধর্মীয় রীতি মানতে গণজমায়েত পরিহার করুন, কারণ নিষেধাজ্ঞার কারণে আমাদের হাতে আছে এখন অনেক সময়। এই সময়ের বেশিরভাগটাই আমরা ঘরে বসে নিমগ্ন হতে পারি সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায়। আপনাকে বাঁচতে হবে এখন নিজের জন্য নয়, আপনার সন্তান সন্ততি আর পরিবার পরিজনের জন্য।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার।
করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল 4টা থেকে এটি কার্যকর করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক ফয়েজ আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন,
আমাদের এখানে একটা নতুন করোনা রোগী আসছেই রিপোর্ট আরেকটা সকালে পেয়েছি, এর আগে একটা ছিল। তো ইতিমধ্যে দুইটাই আমাদের ট্রাভেল হিস্ট্রি দেখলাম, সেগুলো ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে এসেছে। সেক্ষেত্রে বাইরের জেলা থেকে যারা এসেছে তাদের ঠেকানোর জন্য, বিশেষ করে যারা কোভিড প্রোন এলাকা, সেসব জায়গা থেকে আমাদের দেশে বা আমাদের এই জেলায় যাতে ঢুকতে না পারে, সেই জন্য আমরা এখানে লকডাউনের বিশেষ ব্যবস্থা নিয়েছি।
এদিকে বগুড়ার সান্তাহারে 28 বছর বয়সী এক যুবকের শরীরে করোনা পজিটিভ এসেছে। ওই ব্যক্তি পেশায় একজন ট্রাক চালক, নারায়ণগঞ্জ জেলায় সে বসবাস করতো। গত 14 এপ্রিল রাতে সান্তাহার ফেরে সে। অসুস্থতার কারণে 15 এপ্রিল তাকে আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠায়। মঙ্গলবার সকালে রিপোর্ট বগুড়ায় আসলে তার শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত করে বগুড়ার স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন জানান,
নমুনাটা আমরা গত 17 তারিখে আমরা রাজশাহীতে পাঠাই, তো আজকে আমরা রিপোর্ট পাইলাম এবং এটা করোনা টেস্ট পজিটিভ আসছে। ইনি হচ্ছে সান্তাহারের সাহেবপাড়া এলাকার মানুষ, 21 বছর বয়স এবং সে 6 দিন আগে নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছে।
এদিকে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন 74টি নমুনা পরীক্ষা করা হয়। এ বিষয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন আরো জানান,
গতকাল থেকে আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা শনাক্তের জন্য PCR মেশিন স্থাপন করা হয়েছে এবং আজকের থেকেই পুরোদমে চালু হচ্ছে। এই ধারাবাহিক পরিপ্রেক্ষিতে আমরা আজকে 74টি নমুনা পাঠিয়েছি।
করোনার উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে থাকা 28 বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সে মারা যায় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শফিক আমিন কাজল। মারা যাওয়া ওই যুবক বগুড়া শহরের সাতমাথায় চটপটি বিক্রি করতেন। তার বাড়ি বগুড়া সদর উপজেলার সাপগ্রামে। প্রতিকমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমাদের সঙ্গে আজকে এমন একজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন গোটা বিশ্বের মানুষের মনে, যিনি কিনা আলোর আশার আলো হয়ে উদ্ভাসিত হচ্ছেন। তো আমি সেলিম হোসেনকে অনুরোধ করব অতিথিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
আমাদের আজকের অতিথি আসলে তিনি নিজেও এই প্রফেশনেরই একজন লোক, ফরিদ আলম, বাংলাদেশে মোটামুটি পরিচিত, একেবারে সকলেরই পরিচিত এক নামে চেনা সাংবাদিক ফরিদ আলম। বিভিন্ন জায়গায় টেলিভিশন মিডিয়াতে কাজ করেছেন ফরিদ আলম। আমার মনে হয় কেন আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, এমনিতে তো সে মানে স্ক্রিনে সব সময় থাকেন, তিনি থাকেন, কিন্তু আজকে কেন ফরিদ আলমের মুখ থেকে শুনতে চাই।
আমি আসলে মার্চের 18 তারিখে সম্ভবত আমি আক্রান্ত হয়েছিলাম সামহাও। আমি ঠিক বলতে পারবো না আমি যে কিভাবে আক্রান্ত হয়েছিলাম, কিন্তু শুধু আমি ওই দিনটাই বলতে পারি যে 18 তারিখ রাতে বাসায় ফেরার পর আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি, জ্বর। তারপরে আমি 2-3 দিন আসলে আমার একটা আমি বুঝতে পারিনি যে আমি সম্ভবত এই ধরনের কোন একটা ভাইরাস আমি বহন করছি, বিকজ আমি খুব সচেতন ছিলাম।
জ্বর কতখানি জ্বর ছিল?
এটা জ্বর ছিল অলমোস্ট 100 আবলোয়েস 101 102 3 এরকম হয়েছে শেষের দিকে। আমার
উপসর্গ কি কি ছিল?
আর অনেস্টলি আমার শুধু প্রচন্ড মাথা ব্যথা ছিল প্রচন্ড, আর আমি 7 দিন বাসায় ছিলাম ওই অবস্থাতে। ওই সময়টাতে শেষের দিকে এসে আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, 3rd-4th day থেকে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তো ওটাই ছিল উপসর্গ। আর আমি হাসপাতালে যাওয়ার কারণটা ছিল শ্বাসকষ্ট, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। 23, 24 এবং 25 তারিখে আমি আমার ডাক্তারের সাথে আমি ভিডিও কলে কথা বলেছি, সে আমাকে যে ওষুধগুলো দিয়েছে তো আমি ওগুলি খাচ্ছিলাম কিন্তু আমার কোনো কিছু হচ্ছিল না। আমি ওনাকে বললাম যে আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু উনি মনে হয় যে জিনিসটা কোনো কারণে উনি বুঝতে পারছিলেন না। আমি ওদের বললাম, ওরা খুব একটা কনভিন্স ছিল না আর কি, আমি বললাম দেখো আমার কিন্তু, আমি কিন্তু হার্টের প্যাশেন্ট, আমার রিং রয়েছে ভিতরে আর আমার ডায়াবেটিস আছে। তো দুটা বলার পরে ওরা আমাকে হাসপাতালে নিয়ে গেল। তা হাসপাতালে যাওয়ার পরে কিন্তু আমার আসলে অভিজ্ঞতাটা খুবই খারাপ মনে হলো, যে আমি গিয়ে দেখলাম যে এত মানুষ, আমরা যে এই মার্চের
হাসপাতালে গিয়েছিলেন আপনি?
আমি গিয়েছিলাম কুইন্সে, কুইন্স হসপিটালে গিয়েছিলাম। তো ফেব্রুয়ারির শেষ থেকে এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে করোনা নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছিল এবং সোশ্যাল ডিস্টেন্সিং যেটা, কিংবা আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইন, যাই কিছু হোক, যে আমি কিন্তু ওই ইমার্জেন্সিতে ঢুকার পর আমার কাছে মনে হয়েছিল যে এখানে তো কোনো কিছুই নেই, কারণ মানুষ একটা সিটের সাথে আর একটা সিট লাগানো, পারলে কেউ হয়তো, এরকম অবস্থা যে সেরকম ছিল না, কিন্তু সিটগুলো হাঁটার রাস্তায় সিট দেওয়া ভরা। তো ওই অবস্থা আমি খুব অ্যাকচুয়ালি ঘাবড়ে যাই আর কি। আর আমি
একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, হাসপাতালে যাওয়ার আগে পর্যন্ত আপনার কি মনে হয়েছিল যে আপনি এসিম্পটোম্যাটিক হতে পারেন, আপনার করোনা হয়তো হয়েছে, এরকম কোনো মনে মনে আশঙ্কা ছিল?
ইয়েস, আমি যখন থার্ড ডে ফোর্থ ডে যখন আমি জ্বরে আক্রান্ত আর আমি টেম্পারেচার যখন মাপছিলাম, ওই সময়টাতে আমি কয়েকটা আর্টিকেল পড়ছিলাম যে করোনার কি ধরনের সিমটম, তো ওটা পড়ে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম। এবং তখন আমার মাথায় এত রাজ্যের চিন্তা এসে গেল যে এটা ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমরা একই রুমে ছিলাম, আমি, আমার ওয়াইফ এবং আমার ছোট বাচ্চা, ছোট মেয়েটা 10 বছরের। তো আমি খুবই ওই চিন্তা করে আমি একবার মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যায়, মাথা আমার ফেটে যাচ্ছিল ওই চিন্তা যে আমি তো যাচ্ছি যদি করোনা হয়ে থাকে, এবং তখন আমি মোটামুটি নিশ্চিত যে সম্ভবত আমি করোনায় পজিটিভ। তো আমি শুধু ভাবছি যে তাহলে তো আমার স্ত্রী বাচ্চা, আমি হাসপাতালে যাওয়ার পর আমি জানবো যে ওরা আমার মতন অবস্থা। এর মধ্যে আরেকটা ঘটনাও ঘটেছিল যে 21 তারিখ থেকে আমার স্ত্রী জ্বর আক্রান্ত হলেন। আমি ওকে আমার দুটো ওষুধ দিলাম, আল্লাহর রহমত, অশেষ রহমত যে ও কিন্তু দুদিনেই ভালো হয়ে গিয়েছিল, আমি ওকে ভালো দেখে গেলাম, কিন্তু আমি যে ধরনের আর্টিকেল গুলো পড়েছি ওই ওই কয়েকদিন লাস্টের 2-3 দিনে, আমার কাছে মনে হয়েছে যে ওরা আবার এই জ্বরটা ওর হয়তো বেড়ে যাবে, কিংবা তারপরে আমার মেয়ে এফেক্টেড হবে, তো এগুলো আমি ভাবছিলাম আর কি। তো তারপরে তো হাসপাতালে যাওয়া, যাওয়ার পর আমি ওইখানে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষ একটা রুমের ভিতরেই তারা তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে,
এবং ভাইরাসে আক্রান্ত
অলমোস্ট, আমার ধারণা যে এটা 95% একই ধরনের, কারণ সবারই শ্বাসকষ্ট ছিল, সবারই বুকের এক্সরে করা হচ্ছিল, সবার ব্লাড তো নিয়েই থাকে ওরা, আর ওই টেস্টগুলো যেটা করোনা টেস্ট, তো ওটা দেখে আমার আসলে আমি খুব ঘাবড়ে গেলাম। আর ওই সময় প্রতিদিন মারা যাচ্ছে, আমি থাকা অবস্থায় অন্তত 20-25 জন মারা গেলেন, আর এলমহার্স্ট হসপিটালেও প্রতিদিনই বাংলাদেশিরা বিশেষ করে মারা যাচ্ছিলেন।
তো একটা ছিলেন না,
না সেটা আমাকে দিতে হয়নি, তবে আমার শ্বাসকষ্ট প্রচন্ড ছিল, সেই জন্য আমাকে অক্সিজেন নিতে হয়েছিল, প্রচন্ডই ছিল অ্যাকচুয়ালি। করোনা পেশেন্টের জন্য যে ধরনের সতর্কতার কথা আমরা বলি ওরকম খুব একটা ছিল না, কারণ তারা আমাকে কিন্তু যাওয়ার পরেই মাস্কও দেয়নি, বা তারা আমার যে সেবা করেছে আমি তাদের খুব একটা যে আমি দেখেছি যে তারা খুব সেফলি এটা করতে চাচ্ছে তাও না, কিন্তু তারা সেবা দিচ্ছিল, অনেস্টলি তারা দিন রাত খেয়ে না খেয়ে তারা সেবাটা দিয়ে যাচ্ছিল, এটা ছিল রেসপেক্ট করার মতন। যেমন আমি খুবই এটা আনফর্চুনেট যে আমরা যখন বাংলাদেশে শুনি যে কেউ কেউ হসপিটালের দরজা বন্ধ করে দিচ্ছেন, কিংবা বাবা মাকে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসছেন, মসজিদের খাটিয়ে দেওয়া হচ্ছে না, তো রিয়েলি খুবই কষ্ট লাগে যে তারা, যে আমরা যে বলি যে আমরা একটা ধর্ম বিলং করি, কিন্তু আমরা আমরা এটা শেষ সময়ে সেটা মানতে চাচ্ছি না। তো আর এরা যেভাবে সেবাটা দিয়েছে, তো ওরা তো এখানে ওরা দেখতে চাচ্ছে না যে আমি কি বাংলাদেশের, আমি কি কালো, না আমি সাদা, নাকি আমি হিন্দু বৌদ্ধ, কোনো কিছু দেখছে না। এবং খুবই আশ্চর্য ব্যাপার, তারা কিন্তু একটা বারের জন্য যে আমার সাথে ওই আচরণটা করেনি, যে আমি এটা ফিল করেছি যে আমি বোধহয় করোনা পজিটিভ বলে আমাকে একটু অবহেলা করা হচ্ছে, কিংবা ধরতে তারা ভয় পাচ্ছে, কিংবা একটু অবহেলা করছে, না সেটা ছিল না। তো এটা ভালো লাগার বিষয় ছিল। আর একই সাথে আমি বলবো যে ওইখানে অনেক নার্স, বিশেষ করে বাংলাদেশি কয়েকজন ছিলেন, আমার বন্ধু দর্পণ কবির ওয়াইফ ছিলেন, তো তারা কিন্তু সাহস দিয়েছে, যেটা দেখেন ভয় পাওয়ার কোনো কিছু নেই, কিন্তু মারা তো যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে, সেটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু আমি সাহস সঞ্চয় করার চেষ্টা করেছি যে না, নিশ্চয়ই আল্লাহ তার হাতেই সবকিছু, কিন্তু আমাকেও তো মানসিক একটা জোর রাখতে হবে।
তো কয়দিন ছিলেন আপনি হাসপাতালে এবং ট্রিটমেন্ট কি দিয়েছে?
ওকে, আমি হাসপাতালে ছিলাম 7 দিন। প্রথম যেদিন গেলাম 3 দিন আমাকে ওই ইমার্জেন্সি ওই রুমটাতেই থাকতে হলো, কারণ তাদের আইসোলেশন রুম ছিল না। তো আমি প্রথম দিন সেকেন্ড ডে সকালের দিকে ওরা আমাকে টেস্ট মানে যেটা দিয়ে টেস্ট করে ওটা করে গেল, আমি সেকেন্ড ডে তে জানতে পারলাম যে আমি পজিটিভ। তো পজিটিভ হবার পরে একজন আমাকে ওই মাস্ক এনে দিয়ে গেল যে তুমি এখন মাস্ক লাগিয়ে রাখো। তো থার্ড ফোর্থ ডে তে আমাকে একজন সম্ভবত শ্রীলঙ্কার একজন ব্যক্তি হবেন, উনি আমাকে নিয়ে গেলেন ফিফথ ফ্লোরে। তো ওখানে যাবার পর আমার চিকিৎসাটা, এখানেও আমাকে ওষুধ দিয়েছে কিন্তু আমি আসলে তখন ভালো হচ্ছিলাম না, কিন্তু যখন আমাকে আইসোলেশন রুমে নিয়ে গেলেন এরপরে আমাকে, আমি ঠিক ওষুধের নামটা মনে করতে পারছি না, তবে খুব অ্যাজিথ্রোমাইসিন বা এটা খুবই কমন ওষুধ দিয়েছিল এটা আমি আমি শিওর। আর একদিনের জন্য আমাকে শুধু একটা সিরাপ দিয়েছিল একদিন একবার, আর অন্য খুব রেগুলার ওষুধগুলোই ছিল।
শেষ করবার আগে কয়েকটা টিপস যদি খুব সংক্ষেপে দিয়ে দেন মানুষের জন্য।
ওকে, আমি একটা বলবো যে আমি যে কবির ভাই যেটা বলেছেন যে এটা ছোঁয়াচে, তো দ্যাটস মিন এটা হচ্ছে যে যদি আমার এই ভাইরাসটা যদি আমার হাতে যদি থাকে, আমি যদি আপনাকে টাচও করি, তার মানে আপনার এইখানে ভাইরাসটা পড়তে পারে, কিন্তু সে কিন্তু ভিতরে যাচ্ছে না, যেতে পারছে না। এটা কিন্তু এমন কোনো কিছু না যে হেঁটে চলে যাবে বা উড়েও যাবে, এটা এক ধরনের চর্বি জাতীয় ওই লিটল বিট একটু ভারী এটা।
তো নাক মুখ চোখ লাগবে,
হ্যাঁ, যদি ডেফিনেটলি যদি আমরা মুখ দিয়ে যে কথা বলি, আমাদের কিন্তু ড্রপলেটটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এই ভাইরাসটার জন্য, যে আমি যদি মুখ নাক এবং চোখটা যদি ঢেকে রাখতে পারি, আমি কেউ যদি আক্রান্তও থাকে, দূরে থাকা তো অবশ্যই ভালো, কিন্তু যদি কেউ আক্রান্তও থাকে তার জন্য এটা সমস্যা না যদি সে মুখ ঢেকে রাখে এবং ইভেন এক রুমেও থাকে। আমি মনে, এটা আমার পার্সোনাল অভিমত, যদি কেউ, আমি কিন্তু ঢেকে রাখতাম, সেই জন্যই কিন্তু আমার ধারণা যে আমার পরিবারের অন্য সদস্যরা একটু তারা নিরাপদ ছিল আর কি।
তো মানে মূল কথা হলো যে চোখ নাক এবং মুখ, এটা ছাড়া এই ভাইরাসের দেহে প্রবেশের আর কোনো উপায় নাই,
সুযোগ কম। তো আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে যদি বলে যে এটা বিশ্বজুড়েই হচ্ছে, যে আপনি একটু পর পরই আপনার হাতটা আপনি ওয়াশ করুন, তো কথা হচ্ছে যে আপনি জানেন যে 100 জন মানুষের মধ্যে হয়তো 99 জনই ফোন ইউজ করে। যখন আমি একটা ফোন যখন আমি হাতে রাখি, তা আমি পকেটে রেখে হাত ওয়াশ করে তারপরে আমি ফোন করলাম একজনকে, হ্যাঁ ভাই কেমন আছো, তো আমার ফোনটা কিন্তু আমি ওয়াশ করিনি। আর আমি যখন ফোনে কথা বলি, মুখের অধিকাংশ ড্রপলেট কিন্তু ফোনেই পড়তেছে। ফোন ভেরি ডেঞ্জারাস ফর, লাইক আমার ফোন যদি অন্য কেউ ইউজ করে, অন্য কেউ হাতে নেয়, তো যদি কেউ আক্রান্ত থাকে তার জন্য ফোনটা খুবই ভয়ঙ্কর। প্রচুর মানুষ এখনো আক্রান্ত রয়েছে, কিন্তু মানুষ আর আগের মতন সেই ভীতিকর অবস্থার মধ্যে নেই যে হয়ে গেলে, যেমন আমি পার্সোনালি আমি অন্তত 150 মানুষকে আমি ফোন করে বলেছি। কালকে রাতেও একজন দুজন বয়স্ক মানুষ, হাজবেন্ড ওয়াইফ, তারা অসুস্থ, আমি যে শুনে টুনে আমি তাদের খুব শান্ত হয়ে বললাম দেখেন এটা প্যানিক হওয়ার কোনো কিছু নেই, যেহেতু আজকে রোববার, গতকাল আর কি, গত রাতে, আজকে রোববার, আপনি টাইনালল একটা খান, যদি আপনার বয়স বেশি হয়ে থাকে, জ্বর যদি কম থাকে, আপনি কালকে ডাক্তারকে ফোন করেন, বাট আপনি প্যানিক হবেন না যে আপনি মরে যাবেন আজকে। ওনারা খুবই আতঙ্কিত ছিল। আজকে সকালে আমি আমার পরিচিত একজনকে ফোন করলাম, যার মাধ্যমে আমরা কথা বললাম, বলল যে উনি আজকে অলমোস্ট সুস্থ, কারণ কালকে সে মনে করছিল যে কালকে রাতে তার শেষ রাত। আসলে তা না, আমি বলতে চাই যে যদি কেউ সচেতন থাকে, যদি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনে চলে, যদি অকারণ আড্ডা না দেয়, বাইরে না দেয়, এটা ডেফিনেটলি এই ভাইরাস এটা ভয়ঙ্কর মরণঘাতী ভাইরাস, কিন্তু এটার জন্য যে মৃত্যুই অবধারিত সেটা না। আসলে এটা সচেতন থাকলে এবং যদি, হ্যাঁ, যদি সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা বাঁচা যায়। আর শেষে তো বললাম যে নিউ ইয়র্কের অবস্থা দিন বাই দিন, ডে বাই ডে এটা একটু ভালোর দিকে যাচ্ছে।
ফরিদ আলম উপসংহারে যেটা বললেন তার যথার্থ আমরা জানতে পারি এভাবে যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সংক্রমিতদের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, কিন্তু হসপিটালাইজেশন অনেক কমে গেছে। ফরিদ আলম ভাই, আপনি মহাবীর, আমাদের আশার আলোকবর্তিকা, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন। সেলিম হোসেন, আপনি এই অনুষ্ঠানের আয়োজন করলেন যে ফরিদ আলমের সঙ্গে যোগাযোগ করে, আপনাদের দুজনকেই অনেক 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 ধন্যবাদ। আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পৃথিবী গ্রহের সকল মানুষ যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই করোনার অভিশাপ থেকে আমরা জানি যাতে মুক্তি পেতে পারি, এই প্রার্থনার মধ্যে দিয়ে সবাইকে আরেকবার সালাম নমস্কার জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।
সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
ডক্টর সাইমা হক, আপনাকে স্বাগতম। সম্প্রতি আপনার একটি লেখায় দেখছিলাম বলছেন যে বিশ্বব্যাপী শ্রমবাজারের সংকটের কথা, এবং এটাও বলেছেন যে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রাথমিক প্রাক্কলনে কিছু ফলাফল দেখা যাচ্ছে। তো এই বিষয়টা কি আমাদের একটু বুঝিয়ে বলবেন?
বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে করোনা ভাইরাসের এই সংক্রমণকে এড়ানোর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সামাজিক দূরত্ব। যখন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছি, তার ফলাফলস্বরূপ যেটা হচ্ছে, আমাদের অনেকেই কিন্তু আমরা বাসায় থাকছি, আমরা উৎপাদনশীল কাজের সাথে কিন্তু সংযুক্ত হচ্ছি না। তার ফলাফলস্বরূপ দেখা যাচ্ছে যে উৎপাদন যে প্রক্রিয়াটা সেটা স্লথ হয়ে গেছে। এবং দ্বিতীয়ত, যদি চাহিদার দিকে আমরা তাকাই তাহলে স্বাভাবিকভাবে মানুষ বাইরে যাচ্ছে না, জিনিসপত্র কিনছে না, ফলাফলস্বরূপ চাহিদার উপরই একটি নেতিবাচক প্রভাব পড়েছে। এবং আরেকটু যদি দেখি তাহলে আমরা দেখবো যে নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত আয়ের অনেকেই কিন্তু আয়ের ক্ষেত্রেও একটা নেতিবাচক একটা অবস্থায় রয়েছে। তো সব মিলিয়ে চাহিদার দিক থেকে এবং উৎপাদনের দিক থেকেও যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যে উৎপাদন প্রক্রিয়াটা, সে উৎপাদন প্রক্রিয়াটা কিন্তু স্লথ হয়ে গেছে। এবং এই প্রক্রিয়াটা যখন স্লথ হয়ে যায়, তার মানে হচ্ছে যে জাতীয় উৎপাদন যে কোনো দেশের ক্ষেত্রে, এবং বৈশ্বিক জাতীয় উৎপাদন যদি আমরা বলি, সেটা কিন্তু একটা স্লথ অবস্থায় চলে এসছে। এবং স্বাভাবিকভাবে উৎপাদন যখন কম হবে তখন শ্রমিকের প্রয়োজন কম হবে, তার ফলে শ্রমবাজারের উপর একটা নেতিবাচক প্রভাব আশঙ্কা করা যাচ্ছে। এবং সেদিক দিয়ে যদি আমরা একটু দেখি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আপনি বললেন যে আন্তর্জাতিক শ্রম সংস্থা একটা প্রাক্কলন করেছে যে 24 মিলিয়ন শ্রমিক সারা বিশ্বব্যাপী তারা তাদের কাজ হারাতে পারে। এবং এই বিষয়টি হচ্ছে, যখন দেখা যায় আমরা বড় ব্যবসার দিকে তাকাই, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু দেখা যেতে পারে যে সাময়িকে ভাবে না হলেও তারা কিন্তু তাদের ব্যবসা কার্যক্রম ছোট করে ফেলতে পারে, এবং তার ফলে শ্রমিক কিন্তু কাজ হারাতে পারে। এবং দ্বিতীয়ত, যদি আমরা ক্ষুদ্র বা মাঝারি যারা শ্রমিক রয়েছেন তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে তাদের অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের দৈনন্দিন জীবিকার উপরে তাদের কাজগুলো নির্ভরশীল। এবং তাদের কাজও কিন্তু অনেক ক্ষেত্রে তারা যে একটা আশঙ্কা যেটা, সেটা হচ্ছে যে তারা কাজ হারাতে পারেন, এবং তারা পরবর্তীতে তারা কিন্তু তাদের যে শ্রম বাজারে আসার ক্ষেত্রে একটা বেকারত্বের একটা ঝুঁকি রয়েছে। তখন এই সার্বিক বিষয় যদি আমরা চিন্তা করি, সার্বিক বিষয় একটা নেতিবাচক, বিশ্ব বৈশ্বিক মন্দার একটা আশঙ্কা করা যাচ্ছে, এবং এই বৈশ্বিক মন্দার আশঙ্কা থেকে একটা শ্রমবাজারের উপর একটা নেতিবাচক প্রভাবে আশঙ্কা করা যাচ্ছে।
এই যে আপনি বলছেন যে বিশ্বব্যাপী শ্রমবাজারে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং অবশ্যই তাহলে আমরা অনুমান করতে পারি যে বাংলাদেশেও এর একটা নেতিবাচক প্রভাব পড়বে, সেটা কি রকম?
বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু একটা বড় খাতই কিন্তু হচ্ছে অনানুষ্ঠানিক খাত, এবং আমাদের 85% শ্রমিকই কিন্তু অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। এবং অনানুষ্ঠানিক খাতটা কি, অনানুষ্ঠানিক খাতের কিছু মানদণ্ড রয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে, কিন্তু আমি যদি একটু মোটা দাগে বলি তাহলে এই মানদণ্ডগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শ্রমিকের যে বিভিন্ন সুবিধাগুলো, বেনিফিটগুলো, সেগুলো কম হয়, চুক্তিভিত্তিক যে নিয়োগ সে চুক্তিভিত্তিক নিয়োগের বহির্ভূত থাকে। সাধারণত দেখা যায় যে যে ধরনের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো ছোট আকারের থাকে, তো ফলাফলস্বরূপ এই ধরনের কাজগুলো কিন্তু কিছুটা আনস্টেবল কাজ, কিছুটা অস্থিতিশীল কাজ, এবং নিম্ন উৎপাদক কাজ হিসেবে বিবেচিত হয়। এবং এই আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশের যদি আমরা ধরেন প্রথমে যদি একটু শিল্প খাতের কথা বলি, শিল্প খাতে আমরা যে জিনিসটা দেখতে পাই যে শিল্প খাতে 20-22% শ্রমিক নিয়োজিত রয়েছে, এবং তার 90% কিন্তু তারা হচ্ছে অনানুষ্ঠানিক খাতে। এদের মধ্যে নির্মাণ শ্রমিকরা রয়েছেন তারা, এবং নিম্ন আয়ে যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বা মাঝারি শিল্পগুলো রয়েছে তারা, তাদের অনেকেই কিন্তু দেখা যায় যে দৈনিক কিংবা সাপ্তাহিক ভাবে কিন্তু তাদের যে জীবিকা সেটা নির্বাহ করে। সুতরাং মানুষ যদি জিনিসপত্র না কেনে এবং তারা যদি বাসার বাইরে না যায় তাহলে কিন্তু তাদের জীবিকা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, এবং আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এবং আমরা যদি সেবা খাতের দিকে তাকাই, সেই সেবা খাতের দিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে অনেক কিন্তু ক্ষুদ্র সেবাদানকারী কিন্তু শ্রমিক রয়েছেন, যেমন নাপি, হ্যাঁ, বা পার্লারে যারা কাজ করছেন, যারা খুব তাদের অনেকেরই কিন্তু দৈনিক আয়ের উপরে কিন্তু তাদের আসলে সার্বিক আয়টা নির্ধারিত হয়, তো এরাও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে একটা পর্যায়ে তারাও কিন্তু তাদের আয়ের উপর কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি কৃষিখাত, কৃষিখাতে কিন্তু চাহিদার কারণে এবং কি আমরা জানি যে বোরো ধানের যে মৌসুম সেখানে কিন্তু অভিবাসী শ্রমিকের দরকার, তো এই চাহিদার কারণে এবং অভিবাসী শ্রমিকের অভাবের কারণে সেখানেও কিন্তু একটা আশঙ্কা রয়েছে, সেখানেও কিন্তু কৃষিখাতে যারা জড়িত তারাও কিন্তু এই করোনা ভাইরাসের কারণে একটা নেতিবাচক প্রভাব তাদের আয়ের উপর পড়তে পারে।
আমরা আরেকটা বিষয়ের দিকে আলোকপাত করতে চাই এর সঙ্গে সম্পৃক্ত। আগামী সপ্তাহেও ঠিক এক সপ্তাহ কম সময়ের মধ্যে 14 এপ্রিল বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপিত হওয়ার কথা, নববর্ষ। তো এই পয়লা বৈশাখের সঙ্গে যেমন সাংস্কৃতিক যোগাযোগ আছে, সংস্কৃতির, সঙ্গীতের, কবিতার, তেমনি ভাবে কিন্তু এর সঙ্গে একটা অর্থনীতিরও সংযোগ আছে, যেটা আমরা হয়তো সাদা মাটা চোখে দেখতে পারি না, আপনারা অর্থনীতিবিদরা সেটা বুঝতে পারেন। কারণ হচ্ছে যে এই সময় অনেক ছোট ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এরা এগুলো বাজারে চলে আসে এবং এইসব মেলায় বিভিন্ন জায়গায় এরা বিক্রি করেন। আপনি যাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলছেন কিংবা অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্র বলছেন, অনেকটা সেরকম। তো এই বিক্রেতাদের জন্য কিংবা ক্রেতাদের জন্য যে এই সংযোগটা কিভাবে হবে, আপনার মনে কি কোনো বিকল্প ভাবনা আছে?
এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে নববর্ষকে কেন্দ্র করে প্রতি বছর কিন্তু 1,000 কোটি টাকার বেশি ব্যবসা হয়। এবং এই নববর্ষের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে কিন্তু দেশীয় পণ্য বিক্রি হয়, এবং এর ফলাফলস্বরূপ যেটা হয় সেটা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতি, সেই গ্রামীণ অর্থনীতির চাকাকে প্রতি বছর আমরা দেখি বেগবান করবার জন্য এই নববর্ষ উপলক্ষে যে কেনাকাটা সেটা কিন্তু সাহায্য করে থাকে। তো এই বছর যেহেতু পরিস্থিতিটা একেবারেই ভিন্ন, চাহিদাকে চাঙ্গা করার বিষয়টা খুব অল্প সময়ের মধ্যে খুব জটিল, কিন্তু যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এখানে বিভিন্ন কিন্তু প্রণোদনা এবং বিভিন্ন কার্যক্রম চালানো যেতে পারে, বিভিন্ন নীতি নির্দেশনা থাকতে পারে, সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক যে কার্যক্রম সেগুলোর মাধ্যমে কিভাবে চাহিদাটাকে কিছুটা হলেও চাঙ্গা করা যেতে পারে, এবং সামাজিক যে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলো একটা কাজ করতে পারে যে একেবারে তৃণমূল পর্যায়ে যে উদ্যোক্তারা রয়েছেন তাদের সাথে আমাদের মতো শহরের যে ক্রেতা তাদেরকে সংযোগ স্থাপন করার জন্য, এবং সেই বিষয়টি করতে কিছুটা যদি সময়ও লাগে তারপরও আমি যেটা আশা করছি সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের পরও কিন্তু আমাদের ঈদ রয়েছে, সুতরাং বিভিন্ন উৎসব কিন্তু রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও যে ব্যবসায়ীরা কিন্তু সেগুলোকে নির্ভর করে ক্ষুদ্র এবং মধ্যম আয়ের ব্যবসায়ীরা কিন্তু অনেক ধরনের কর্ম পরিকল্পনা করে, এবং সেক্ষেত্রে নেতিবাচক প্রভাবটা না কিছুটা হলেও হয়তো কমানো যেতে পারে। আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে যে সরকারের দিক থেকে সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে এই ব্যবসার যে ক্ষতিটা, এই ক্ষতিটা কিছুটা কমানো, এবং সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই প্রণোদনা প্যাকেজ যেটা রয়েছে সেখানে কিন্তু ক্ষুদ্র এবং মধ্যম আয় শিল্পগুলোর জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রয়েছে, এটা একটা ইতিবাচক দিক। এটার সঙ্গে সঙ্গে আরো কিন্তু যে জিনিসগুলো আমাদের সামনে বাজেট এবং বিভিন্ন যে নীতি নির্দেশনাগুলো রয়েছে সেগুলোকে আমরা যেটা চিন্তা করতে পারি সেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের শুল্ক মওকুফ করা, কাঁচামালের উপর শুল্ক মওকুফ করা, বিপণন পর্যায়ে যে বিভিন্ন মূসকের যে ব্যবস্থা রয়েছে সেগুলোকে তুলে দেওয়া, এগুলোর মাধ্যমে এবং বাজারজাতকরণের ক্ষেত্রেও কিন্তু সরকারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়ক কর্মসূচি পালন করা যেতে পারে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে উপজেলা ভিত্তিক, থানা ভিত্তিক যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই তৃণমূল পর্যায়ের ক্রেতাদের ক্ষেত্রে, তৃণমূল পর্যায়ের যে উদ্যোক্তা তাদের সাহায্য করতে পারে। এবং সার্বিকভাবে আমাদের যে বিষয়গুলো আসলে মনে রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিছুটা হলেও যদি যারা মোটামুটি ভাবে যারা মধ্যম আয়ের বা উচ্চ আয়ের যারা রয়েছে তারা যদি কিছুটা এগিয়ে আসে এবং দেশীয় পণ্য কেনার ক্ষেত্রে তাদের অর্থটা ব্যয় করে, তাহলে কিছুটা হলেও একেবারে ক্ষুদ্র আয়ের বা ক্ষুদ্র মধ্যম যে শিল্পগুলো রয়েছে তাদের কিছুটা হলেও ক্ষতিটা কমানো সম্ভব হতে পারে।
বাহ, চমৎকার। শ্রোতা দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এবং অজস্র ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সায়মা হক আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য।
অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন, কারুর কাশি বা হাঁচি হলে
অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকে সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
সেলিম হোসেনের একটি রিপোর্ট, সাক্ষাৎকার ভিত্তিক।
আমরা করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থা জানবার চেষ্টা করছি। আমরা জানি করোনা সিচুয়েশন যখন বাংলাদেশে ঢাকা রাজধানী ঢাকা কেন্দ্রিক ছিল তখন মোটামুটি নিয়ন্ত্রিত ছিল, এবং তারপর আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু করোনা রোগী শনাক্ত করা গেছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে এমন খবর পাওয়া যাচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন অঞ্চলে মানুষের অবস্থা জানবার চেষ্টা করছি। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফরিদপুর থেকে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে স্বাগত জানাই।
আমরা করোনা পরিস্থিতি জানার জন্য বিভিন্ন এলাকায় কথা বলবার চেষ্টা করছি এবং জানা যাচ্ছে যে কিছু কিছু অঞ্চলে করোনা পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে, নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে, টেস্টের সংখ্যা বাড়ছে। ফরিদপুরের কি অবস্থা, আপনারা কেমন আছেন?
ধন্যবাদ আপনাকে। আসলে ফরিদপুর একটি বৃহত্তর ডিস্ট্রিক্ট, এখানে 9টি থানা নিয়ে এই ডিস্ট্রিক্টটা। আসলে আমাদের আজকে পর্যন্ত এই ফরিদপুরে আমরা এ পর্যন্ত করোনা পজিটিভ, যেটা বলে করোনা পজিটিভ রোগী পেয়েছে 4 জন। আমাদের 4 জন রোগী আমরা শনাক্ত করেছি। একটি বিষয় বলতে চাই, আমাদের ফরিদপুর যে মেডিকেল কলেজ আছে এই মেডিকেল কলেজে আজকে থেকে কিন্তু করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তা সেই প্রেক্ষিতে আর ফরিদপুরের যে বিষয়গুলো, আসলে এই করোনার প্রাদুর্ভাব শুরু থেকেই কিন্তু ফরিদপুরের পুলিশ প্রশাসন স্বাস্থ্য বিভাগ সহ যারা জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু শুরু থেকেই মাঠে কার্যক্রম পরিচালনা করে আসছে, এবং সেখানে আপনি জানেন যে মানুষের করোনার বিস্তার প্রতিরোধের জন্য মানুষকে যে ঘরে রাখা এবং পাশাপাশি মানুষকে সচেতন করা, এই বিষয়টা কিন্তু কার্যক্রম শুরু থেকেই চলমান ছিল। কিন্তু বিভিন্ন প্রেক্ষিতে কিন্তু মানুষের যে বাইরে আসার প্রবণতা এটা কিন্তু সব জায়গাতে মোটামুটি আছে, ফরিদপুরে তার বাইরে নয়। তারপর আমরা চেষ্টা করছি যে মানুষকে ঘরে রাখার জন্য আমাদের যতটুক সক্ষমতা আছে সক্ষমতা কাজে লাগে তাদের ঘরের ভিতরে বা ঘরে রাখা, এবং যদি কোনো কারণে বাইরে আসে তাদের দ্রুত তারা ঘরে ফিরে যায়, সেই বিষয়ে কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
আচ্ছা, ফরিদপুরে আপনি বললেন যে করোনার আক্রান্তের সংখ্যাটা দিলেন, কিন্তু এ পর্যন্ত কোনো মারা যাওয়ার খবর আছে, কিংবা যারা আক্রান্ত হয়েছে তারা কি এখানকার স্থানীয় লোকজন বা বাইরে থেকে এসছে, বিদেশ থেকে এসছে তাদের মাধ্যমে সংক্রমণ?
না, আসলে ফরিদপুরে যে 4 জন আক্রান্ত হয়েছে তারা কেউ বিদেশ থেকে যারা এসেছিল সেই সংখ্যাটা অনেক, সেটা প্রায় 7,000 মতো। আমাদের আসলে যারা বিদেশ থেকে এসেছিল তাদের কেউই করোনা আক্রান্ত কোনো সংবাদ আমাদের কাছে পর্যন্ত আসেনি বা হয় নাই। আর যারা আক্রান্ত হয়ে 4 জন তারা কিন্তু আমাদের এই দেশেরই নারায়ণগঞ্জ, ঢাকা এবং চিটাগাং, এইসব এলাকা থেকে আমাদের এলাকাতে এসেছে। তারা এখানে এসে করোনাতে তাদের পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে।
আচ্ছা, এই করোনার কারণে তো গৃহবন্দী গোটা বিশ্বের মানুষ, যার কারণে যারা নিম্ন শ্রেণীর খেটে খাওয়া দিনমজুর তাদের আয় রোজগার কমে গেছে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা আগের মতো নেই। এই অবস্থার প্রেক্ষিতে একেবারে যারা বিত্তহীন মানুষ আপনার এলাকায় তারা কেমন আছেন, তাদের দিন চলছে কিভাবে?
আসলে জানেন যে ফরিদপুর একটি কৃষি বেসড একটি এরিয়া, এখানে প্রচুর মানে কৃষি এগ্রিকালচারের সাথে কিন্তু জনগণের সম্পৃক্ততা আছে। আর সেক্ষেত্রে যারা কৃষি কাজ করেন তারা কিন্তু অবশ্যই বলো ভালো আছে। এখন যারা একেবারে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ছিল, যারা আসলে খুবই দোকানরা কর্মচারী ছিল অথবা সে কোনো একটা গণপরিবহন, যেমন এখানে যেন প্রচুর পরিমাণে ব্যাটারিচালিত রিক্সা চলে, এখানে অটো বাইক চলে অথবা মাহেন্দ্র চলে, এসব যারা পরিবহন করে জীবিকা নির্বাহ করত তাদের ক্ষেত্রে আসলে একটু আমাদের যে গভর্নমেন্টের যে ত্রাণ কার্যক্রম যেটা আছে, গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু অনেক ব্যক্তি যারা আসলে ব্যক্তি উদ্যোগে এবং অনেক সংস্থা যারা উদ্যোগে কিন্তু ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন, সেক্ষেত্রে তাদের হয়তো হ্যাঁ কিছু বিষয়ে তারা কখনো কখনো চেষ্টা করে, কারণ যেহেতু চাহিদা কিন্তু তাদের অনেক, কিন্তু তারা যেটা পাচ্ছে সেটা হয়তো তাদের আরো হলে ভালো হতো, সেই প্রেক্ষিতে তারা কিন্তু কখনো কখনো চেষ্টা করেন তাদেরকে যে কর্মে আসার জন্য আমরা তাদেরকে আবার বুঝিয়ে চেষ্টা করি বা নিবৃত্ত করি যে তুমি তোমার ঘরে থাকলে তোমার স্বাস্থ্যবিধি মেনে চললে বা আমাদের যে সোশ্যাল ডিস্টান্সিং যে প্রোগ্রাম এটা মেনে চললে আমরা সুস্থ থাকতে পারবো, সেই প্রেক্ষিতে তারা আবার কখনো কখনো তাদের কর্মটা রেখে ঘরে ফিরে যায়।
তার মানে এখনো পর্যন্ত আপনার কথা মতো মানুষের অভাব টের পায়নি, মানে যথেষ্ট পরিমাণে ত্রাণ বা সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত আছে। আচ্ছা, এই ত্রাণ নেওয়ার সময় আমি বিভিন্ন জায়গা থেকে শুনলাম যে মানুষ এই সোশ্যাল ডিস্টেন্সিং এর যে নিয়ম কিংবা মাস্ক পরা, হ্যান্ড গ্লাভস পরার যে নিয়ম, এইগুলো ঠিক মতো মানছে না। আপনার এলাকার কি অবস্থা?
না, এটা আসলে সব জায়গায় সমস্যা আছে। এখানেও আমরা যখন ত্রাণ কোথাও ডিস্ট্রিবিউশন হয় সেক্ষেত্রে আমরাও কিন্তু যারা ত্রাণ দেয় তাদেরকে বলা হয়, পাশাপাশি কিন্তু আমরা পুলিশ থেকে কিন্তু আমাদের একটা ডিপ্লয়মেন্ট থাকে যাতে তারা এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলে। তারপরেও কিন্তু এখানে যখন মানুষের মধ্যে কিন্তু ওই সচেতনতা লেভেলটা কিন্তু অনেকের মধ্যে এখনো একটু দুর্বল আছে, আমরা চেষ্টা করি তাদেরকে যাতে সোশ্যাল ডিস্টেন্সটা রেখে তারা ত্রাণটা গ্রহণ করে, এবং যারা ত্রাণ দিবে তাদেরও কিন্তু আমরা বিষয়টা বলি যে আপনারা এটা নিশ্চিত করবেন। সেক্ষেত্রে কিন্তু কখনো কখনো ব্যত্যয় ঘটে, একেবারে বলা যাবে না যে ব্যত্যয় হয়, ব্যত্যয় হয়।
অনেক ধন্যবাদ আলিমুজ্জামান, ভয়েস অফ আমেরিকায় সময় দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য, এবং আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন এই কামনা রইল।
আপনাকে ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিস আহমেদ। আমাদের শ্রোতা দর্শকদের আবারও মনে করিয়ে দিই যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক সংবাদ মাধ্যমে ব্যবহৃত শব্দ নিয়ে আলোচনা করে থাকি।
হ্যাঁ, তাহলে আজ আমরা সমসাময়িক সংবাদ মাধ্যমের কোন শব্দটি নিয়ে আলোচনা করছি?
হ্যাঁ, সে কথা একটু পরেই বলছি সাবরিনা, কিন্তু তোমার মনে আছে তো যে আমরা কোন একটি অনুষ্ঠানে এর আগে প্রথম দিকে একটা শব্দ নিয়ে আলোচনা করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ শব্দ, এই সিরিজের আসলে প্রথম অনুষ্ঠানে আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করেছিলাম।
হ্যাঁ, ঠিক বলেছেন। আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা যে শব্দটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল ক্যাপিটাল হিল।
আর তোমার কি এটা মনে আছে যে ক্যাপিটাল হিলের আসল মানেটা কি?
হ্যাঁ, আসলে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আইন পরিষদ বা বিভিন্ন দেশে যাকে সংসদ বলা হয়, তো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল।
হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো সাবরিনা। আজ আমরা তাহলে এই ক্যাপিটাল হিলের সঙ্গে সম্পৃক্ত, এর সঙ্গে সম্বন্ধ আছে এমন একটা শব্দ নিয়ে আলোচনা করতে চাই।
আচ্ছা, ক্যাপিটাল হিলের সঙ্গে সম্পৃক্ত বা এরকম সম্পর্কিত এমন একটি শব্দ কি হতে পারে? বুঝতে পারছি না।
এসো তাহলে শোনা যাক এই শব্দটি সম্পর্কে।
When you listen to stories about the U.S. government, you often hear this word.
Senate.
ও আচ্ছা, এবার বুঝতে পারছি।
ও, তাহলে কি বুঝতে পারছো তুমি?
আমার মনে হচ্ছে এখানে যে ওই সেনেট শব্দটি বলল সেটা নিয়েই তাহলে মনে হয় আমাদের আজকের আলোচনা।
হ্যাঁ, সেই জন্যেই এখানে বলা হচ্ছে যে যখন আমরা যুক্তরাষ্ট্র সরকারের কোনো খবর শুনি আমরা প্রায় এই সেনেট শব্দটিও কিন্তু শুনে থাকি।
হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, তবে এই যে সেনেট আসলে কি সেই কথাটা বোধহয় আর একটু বুঝিয়ে বলার দরকার আছে।
হ্যাঁ অবশ্যই, সেনেট সম্পর্কে তাহলে শোনা যাক এই কথাগুলো।
The Senate is one of the two major groups of lawmakers that make up the U.S. national legislature.
কি সাবরিনা, এখন কিছু বুঝতে পারলে?
হ্যাঁ, এখানে তো বলছে যে সেনেট হচ্ছে ল মেকার্সদের দুটি প্রধান গ্রুপের মধ্যে একটি, যাদের সমন্বয়ে ইউএস ন্যাশনাল লেজিসলেচার গঠিত।
হ্যাঁ, ঠিক বলেছো সাবরিনা তুমি।
তো আমি ঠিক বুঝতে পারছি না যে এই ল মেকার্স এবং ইউএস ন্যাশনাল লেজিসলেচার ঠিক কি?
আসলে ল মেকার্সের তো অনেকগুলো মানে আছে বাংলায়। আইন প্রণেতা বলা যেতে পারে, বলতে পারো
বিধায়ক বা বাংলাদেশে ভারতে যাকে সাংসদ বলা হয় বা সংসদ সদস্য বলা হয় সেটাও কিন্তু বলতে পারো।
আর ইউএস ন্যাশনাল লেজিসলেচার মানেটা কি?
আসলে এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় আইন পরিষদ বা আইন সভা, আমরা যাকে সংসদ বলে থাকি। আর একটু আগে আমরা যে ক্যাপিটাল হিলের কথা বলছিলাম, এই ক্যাপিটাল হিলই হচ্ছে ইউএস ন্যাশনাল লেজিসলেচার।
আচ্ছা, সেটা বুঝতে পারছি এখন। তবে এই সেনেট সম্পর্কে কি আরেকটু বুঝিয়ে বলবেন?
আসলে সেনেট হচ্ছে যুক্তরাষ্ট্র আইন পরিষদের দুটি কক্ষের মধ্যে বা দুটি চেম্বারের মধ্যে একটি, উচ্চতর কক্ষই বলা যায়। শোনা যাক তাহলে সেনেট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা।
There are 100 senators, two from each state. Along with the House of Representatives, they make the nation's laws.
Senators also approve treaties and high-level federal officials.
এটা বুঝতে পারছি যে এখানে বলছে যে যুক্তরাষ্ট্রের 100 জন সেনেটর আছে এবং দুটি করে প্রতি রাজ্য থেকে সেনেটর আপনার নির্বাচিত হয়। তো তবে এর পরে যে কথাটি তারা বলল সেটা ছিল, along with the House of Representatives, they make the nation's laws. তো এটা এই বাক্যটি আমার কাছে ঠিক পরিষ্কার হলো না।
ওই যে একটু আগে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের আইন পরিষদে দুটি কক্ষ রয়েছে, সেনেটের পাশাপাশি রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, আর যাকে বাংলায় আমরা বলতে পারি প্রতিনিধি পরিষদ। এখন সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ উভয় আইন তো তৈরি করতে পারে, আইন অনুমোদনও করতে পারে। তাছাড়া সেনেট অনেক সময় অনেক বড় বড় সরকারি চুক্তি অনুমোদন করে থাকে এবং কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগও কিন্তু সেনেট অনুমোদন করে থাকে।
সেনেটের ব্যাপারটা এখন বোঝা গেল।
এবার তাহলে শোনো সেনেটের অধিবেশন থেকেই খানিকটা অংশ।
If there is no further business to come before the Senate, I ask that it adjourn under the previous order.
The Senate stands adjourned until 10 a.m. tomorrow.
এখানে তো মনে হচ্ছে যে সেনেটে এই মহিলা সদস্যা তিনি বললেন যে সেনেটের সামনে যদি আর কোনো বিজনেস না থাকে আমি সেনেটের এই অধিবেশন পূর্ববর্তী আদেশ অনুযায়ী মুলতবি ঘোষণা করছি।
হ্যাঁ, আর সেনেট অধিবেশনে যিনি সভাপতিত্ব করছেন তিনিও বলছেন যে আগামীকাল সকাল 10টা পর্যন্ত সেনেটের এই অধিবেশন মুলতবি করা হলো।
আচ্ছা, সেটা বুঝতে পারলাম, কিন্তু এই সেনেটের অধিবেশনে বিজনেস কথাটা কেন ব্যবহার করা হলো?
সাবিনা, ইংরেজি ভাষায় আসলে বিজনেস মানে কেবল ব্যবসা নয়। বিজনেস এখানে কার্যক্রম অর্থে ব্যবহার করা হচ্ছে, কিংবা বিজনেস বলা যেতে পারে যে কি অনুষ্ঠান সূচি আছে, সেনেটের কি কি কর্তব্য আছে, সেসব অর্থেও বিজনেস ব্যবহার করা হয়। তাই বলা হচ্ছে যে সেনেটের সামনে আর কোনো কার্যক্রম না থাকলে সেনেটের এই অধিবেশন মুলতবি ঘোষণা করা যেতে পারে।
আচ্ছা, এবার বুঝতে পেরেছি।
তাহলে এই কথাটা মনে রেখেই আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি টানতে হচ্ছে এখানে। তবে যাবার আগে যথারীতি আপনাদের বলে রাখি যে আমাদের এই ইংরেজি শিক্ষার আসর আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজেও।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
নিউজ ওয়ার্ডস এর আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.